জোয়েলের পুস্তক ও লাউদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট গির্জা সংখ্যা ১৯।
জিহুদার গোত্রের সিংহ হল যিশুর একটি নাম, যা তার ভাববাণীমূলক বাক্যকে শিলমোহর করা এবং পরে সেই শিল খুলে দেওয়ার কাজে খ্রিস্টের ভূমিকার ওপর জোর দেয়। প্রকাশিত বাক্যের পঞ্চম অধ্যায়ে যিহুদার গোত্রের সিংহ, যিনি দাউদের মূলও, পুস্তকটি খুলতে বিজয়ী হলেন। দাউদের মূল ছিল জেসি, জেসির মূল ছিল ফারেজ, আর তার মূল ছিল যিহুদা, তার মূল ছিল জাকোবো, তার মূল ছিল ইসহাক এবং তার মূল ছিল আব্রাহাম। যিহুদার গোত্রের সিংহের প্রসঙ্গে দাউদ বা জেসির মূল উল্লেখ করা হলে তা শুরু ও সমাপ্তির নীতিকে, অর্থাৎ আলফা ও ওমেগাকে জোর দেয়। প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায়ে যখন যিশু খ্রিস্টের প্রকাশ উন্মোচিত হয়, তখন তার চরিত্রের প্রধান গুণ হল যে তিনি আলফা ও ওমেগা। তিনি কে সেটিই সেই নীতি যা ব্যবহার করা হয় সেই ভাববাণীগুলির শিল খোলার জন্য, যেগুলিকে যিহুদার গোত্রের সিংহ শিল মোহর করেছিলেন যখন তিনি নির্ধারণ করেন যে সময় হয়েছে।
ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যের উন্মোচন তার পরিত্রাণ কর্মের একটি অংশ, কারণ তিনি তার ইচ্ছানুসারে পুনর্জাগরণ ঘটাতে তার বাক্যের শক্তি ব্যবহার করেন। সিস্টার হোয়াইট বলেন, দানিয়েলের গ্রন্থ ও প্রকাশিত বাক্য গ্রন্থ ভালোভাবে বোঝা হলে আমাদের মধ্যে এক মহান পুনর্জাগরণ দেখা যাবে। ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যের আলোই তার ইচ্ছানুসারে পুনর্জাগরণ ও সংস্কার সৃষ্টি করে।
সিস্টার হোয়াইট শেষকালের বিষয়ে বলতে গিয়ে শেষ দিনে ঈশ্বরের জনগণের মধ্যে যে এক মহান সংস্কার সংঘটিত হবে তার কথা উল্লেখ করেন। পবিত্র ইতিহাসের পুনর্জাগরণ ও সংস্কারসমূহ সবই ঈশ্বরের বাক্য থেকেই উদ্ভূত হয়েছিল, এবং সেই সব পবিত্র সময়কাল প্রত্যেকটি রবিবারের আইনের ঠিক আগে শুরু হওয়া শেষ মহাপুনর্জাগরণ ও মহাসংস্কারের দিকে ইঙ্গিত করেছিল। সেই সব পুনর্জাগরণ ঈশ্বরের বাক্যের সিলমোহর খোলা হওয়ার মাধ্যমে ঘটে। সাতটি বজ্রধ্বনি সিলমোহর দিয়ে বন্ধ রাখা হয়েছিল, যেমন দ্বাদশ অধ্যায়ে দানিয়েল গ্রন্থ সিলমোহর করা হয়েছিল।
যখন আমরা বিচ্ছুরণের একটি সময়কালের ভাববাদী বৈশিষ্ট্যসমূহ, যা বারোসাইটির প্রতীকের সঙ্গে সম্পর্কিত, প্রয়োগ করি, তখন আমরা দেখি যে প্রকাশিত বাক্য ১১-এ মোশি ও এলিয়া সাড়ে তিন দিন রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকে। ১৮ নম্বর পদে এসে ঈশ্বরের ক্রোধের সময় উপস্থিত হয়েছে। মোশি ও এলিয়া মানব কৃপাকালের অবসানের ঠিক আগে ঈশ্বরের লোকদের প্রতিনিধিত্ব করেন। সদম ও মিশরের রাস্তায়, যেখানে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তারা বারোসাইট প্রতীকী দিন ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকে।
মোশি ও এলিয়াহকে তৃতীয় পদ থেকে শুরু করে সপ্তম পদ পর্যন্ত, যেখানে তাদের রাস্তায় হত্যা করা হয়, তাদের সাক্ষ্য দেওয়ার জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল। যখন দ্বিতীয় পদে মন্দির মাপা শেষ করেন, তারপর মোশি ও এলিয়া শোক অবস্ত্র পরিহিত অবস্থায় তাদের সাক্ষ্য দেওয়ার জন্য ক্ষমতা প্রাপ্ত হন। এলিয়া ও মোশির বার্তা ১৮৫৪ সালে ফিলাডেলফিয়ান মিলারাইট অ্যাডভেন্টিজমকে দেওয়া হয়েছিল, এবং ১৮৬৩ সালের মধ্যে তাদের কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা রীতিনীতি ও প্রথার নিচে চাপা পড়ে যায়। তারা সাড়ে তিন বছর ধরে শোকবস্ত্র পরিহিত অবস্থায় তাদের সাক্ষ্য দেওয়ার জন্য ক্ষমতা প্রাপ্ত ছিলেন। এই শোকবস্ত্র ১৮৬৩ সাল থেকে ক্রমবর্ধমান অন্ধকারের একটি প্রতীক।
যখন আমরা সিস্টার হোয়াইটের সংজ্ঞা অনুযায়ী সাতটি বজ্রধ্বনিকে প্রথম ও দ্বিতীয় সর্বদূতের ঘটনাবলীর প্রতিনিধিত্ব হিসেবে লাইন পর লাইন পদ্ধতিতে প্রয়োগ করি, তখন আমরা এমন একটি ইতিহাস রচনা করি যা বার্তাসহ এক স্বর্গদূতের অবতরণ দিয়ে শুরু হয়, কিন্তু লাইন পর লাইন নীতিতে সেই স্বর্গদূত একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূত। একজন ১১ আগস্ট ১৮৪০-এ এক পা স্থলভাগে এবং আরেক পা সমুদ্রের ওপর রাখলেন, আর অন্যজন ১৯ এপ্রিল ১৮৩৪-এর হতাশায় এসে পৌঁছালেন।
প্রতিটি সমান্তরাল ইতিহাসে পরবর্তী মাইলফলক হল ঈশ্বরের হাত, যা হাবাক্কুকের ফলকসমূহের সঙ্গে সম্পর্কিত। প্রথম স্বর্গদূতের সঙ্গে ১৮৪৩ সালের চার্ট প্রস্তুত হয়েছিল, কিন্তু কয়েকটি সংখ্যায় ভুল ছিল। দ্বিতীয় স্বর্গদূতের সঙ্গে হাবাক্কুকের ফলকসমূহের মাইলফলক হিসেবে ঈশ্বরের হাতটি প্রতিনিধিত্ব পায়, যখন তিনি ভুলটির ওপর থেকে তার হাত সরালেন। তিনি তার হাত সরালে বার্তাটি ক্রমে ক্রমে বিকশিত হতে থাকে এবং এক্সেটার ক্যাম্প মিটিংয়ে তার শিখরে পৌঁছায় ১৮৪৪ সালের ২২ অক্টোবরের হতাশার ঠিক আগে।
দুটি রেখা একটি বিশ্বব্যাপী বার্তা চিহ্নিত করে, কারণ যে স্বর্গদূত আগমন করেন তিনি এক পা স্থলে এবং এক পা সাগরে রাখেন, এবং অনুপ্রেরণা আমাদের জানায় যে এটি একটি বিশ্বব্যাপী বার্তার প্রতিনিধিত্ব করে। সেই স্বর্গদূতই দশ কুমারীর দৃষ্টান্তে প্রতীক্ষাকালের সূচনাকেও চিহ্নিত করেন। এই প্রথম মাইলফলকে আমরা আরও দেখি যে ঈশ্বরের হাত একটি মিথ্যা সৃষ্টি করছে। 1844 সালের 19 এপ্রিল ভবিষ্যৎবাণীমূলকভাবে মনে হয়েছিল যেন দর্শনটি মিথ্যা বলেছে, কিন্তু যাদের ধৈর্য ছিল তারা অপেক্ষা করেছিল এবং দর্শনটি বিলম্বিত হলেও তা মিথ্যা ছিল না। কিন্তু আমরা যে রেখাটি নির্মাণ করছি সেটি যখন শুরু হয় তখন প্রথম হতাশার মিথ্যাটি প্রথম মাইলফলকের একটি বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়।
তখন ঈশ্বরের হাত এবং হাবাক্কুকের তক্তপটের পথচিহ্ন দেখায় যে ঈশ্বর একটি ভুল ঢেকে রেখেছিলেন এবং পরে সেই ভুল থেকে তার হাত সরিয়ে নিয়েছিলেন। মিলারাইট ইতিহাসে 1842 সালের মে মাসে যখন চার্টটি মুদ্রিত হয়েছিল তখনই ঈশ্বর সেই ভুলটিকে অনুমতি দিয়েছিলেন এবং 1823 সাল শেষ হলে সেই ভুলটি প্রকাশিত হয়। তবে কিছু সময় পরে প্রভু সংখ্যাগুলোর সেই ভুল থেকে নিজের হাত সরিয়ে নেন। ভুলটির সময়কাল ছিল 1842 সালের মে মাস থেকে শুরু করে প্রথম হতাশার কিছু পরে পর্যন্ত। প্রথম স্বর্গদূতের বিষয়ে ঈশ্বরের হাত এবং হাবাক্কুকের তক্তপট মে 1842-এ চিহ্নিত, কিন্তু দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসে তার হাত অপসারণ প্রথম হতাশার অল্প পরেই ঘটেছিল।
এটি হাত নামের পথচিহ্নটিকে একটি ভাববাদী সময়কাল হিসেবে চিহ্নিত করে, একটি সময়কাল যা শুরু হয় তার হাত দিয়ে একটি ভুল ঢেকে দেওয়ার মাধ্যমে এবং শেষ হয় সেই ভুল থেকে তার হাত সরিয়ে নেওয়ার মাধ্যমে। তার হাত দিয়ে ঢেকে রাখা ও উন্মোচনের এই সময়কালটি যিহুদা গোত্রের সিংহের কাজের একটি চিত্র, যিনি ভাববাদী আলোকে সিলমোহর করেন এবং পরে সেই সিলমোহর খুলে দেন। তিনি সত্য ঢেকে রেখেছিলেন, তারপর সেই একই সত্যকে এমন এক ভিন্ন আলোতে প্রকাশ করেছিলেন যা মূল আলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করেনি। তিনি এটি করেছিলেন মিলারাইট মিডনাইট ক্রাইয়ের পুনর্জাগরণ ও সংস্কার ঘটানোর জন্য।
স্বর্গদূতের আগমনের সঙ্গে শুরু হওয়া প্রতীক্ষার সময় তার হাত সরিয়ে নেওয়া হলে শেষ হয়। এতে ভাববাণীর আলোর শিলমোহর খুলে যায়, যা সপ্তম মাসের আন্দোলন শুরু করে এবং এক্সেটার ক্যাম্প মিটিংয়ে মধ্যরাতের আহ্বান বার্তায় পৌঁছায়, যেখানে সেই বার্তাটি জলোচ্ছ্বাসে পরিণত হয় এবং তা চলতে থাকে মহা হতাশার সময়ের বন্ধ দরজা পর্যন্ত। তার বাক্যের শিলমোহর খোলার মাধ্যমে ঈশ্বরের শক্তির প্রকাশ এক ক্রমবর্ধমান পুনর্জাগরণ ও সংস্কার উৎপন্ন করেছিল। 1863 সালে লাওদিকীয় মিলারাইট আন্দোলনকে জোর্দান নদী পার হতে নিষেধ করা হয় এবং এলিয়া ও মোশেকে প্রস্তরাঘাতে হত্যার কারণে তাদেরকে মরুভূমিতে পাঠানো হয়। উইলিয়াম মিলারের বার্তাই ছিল এলিয়াহর বার্তা, আর মিলারের ভিত্তিমূল বার্তা ছিল মোশের সাতবার প্রত্যাখ্যান করা মানে ছিল মোশেকে হত্যা করা, আর মিলার প্রদত্ত ভিত্তিস্বরূপ সত্যকে প্রত্যাখ্যান করা ছিল এলিয়াহকে হত্যা করা। 1863 সালে দূত এবং বার্তা উভয়কেই রাস্তায় হত্যা করা হয় এবং সেই সময় থেকে তাদের খুঁজে পাওয়ার একমাত্র উপায় ছিল জিরোমিয়ার পুরাতন পথসমূহে তাদের কবর খোঁজা। তারা রাস্তায় মৃতই ছিল যতক্ষণ না তারা পুনরুত্থিত হয়। তারা পুনরুত্থিত হয় যখন সাত বজ্রের ভবিষ্যৎ ঘটনাবলী, যা তাদের ক্রমানুসারে প্রকাশ করা হবে, 144,000-এর ইতিহাসে পুনরাবৃত্ত হয়।
যখন প্রথম স্বর্গদূতের ইতিহাসকে দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসের ওপর আরোপ করা হয় তখন ভবিষ্যৎবাণীমূলক কাঠামো খ্রিস্টের হাত অনুসরণ করার জন্য একটি নির্দেশক বিন্দু উৎপন্ন করে, যা মধ্যরাতের আহ্বানের পথে থাকা আলো। মধ্যরাতের আহ্বানের আদি আলো পথ আলোকিত করে এবং সেই পথ ধরে উপরে নিয়ে যায় তার মহিমাময় ডান বাহুয়ের আলোই।
আমার মনে হল আমি আলোয় বেষ্টিত এবং পৃথিবী থেকে ক্রমশ ঊর্ধ্বে উঠছি। আমি পৃথিবীতে অ্যাডভেন্ট লোকদের খুঁজতে ফিরে তাকালাম, কিন্তু তাদের পেলাম না। তখন এক কণ্ঠ আমাকে বলল, আবার দেখো, আর একটু উঁচু দিকে তাকাও। এ কথায় আমি চোখ তুলে তাকালাম এবং দেখলাম সোজা ও সংকীর্ণ একটি পথ, যা পৃথিবীর অনেক ঊর্ধ্বে উঁচু করে তোলা ছিল। এই পথে অ্যাডভেন্ট লোকেরা চলছিল সেই নগরের দিকে যা পথটির দূর প্রান্তে ছিল। পথের শুরুতে তাদের পিছনে একটি উজ্জ্বল আলো স্থাপন করা ছিল, যা সম্বন্ধে এক স্বর্গদূত আমাকে বললেন যে সেটি ছিল মধ্যরাত্রির ডাক। এই আলোটি পুরো পথ জুড়ে জ্বলছিল এবং তাদের পথ চলার জন্য আলো দিচ্ছিল, যাতে তারা হোঁচট না খায়। যদি তারা যিশুর দিকে চোখ স্থির রাখত, যিনি তাদের ঠিক সামনে থেকে শহরের দিকে নেতৃত্ব দিচ্ছিলেন, তবে তারা নিরাপদ থাকত। কিন্তু অল্প পরেই কেউ কেউ ক্লান্ত হয়ে পড়ল এবং বলল যে শহরটি অনেক দূরে, আর তারা আশা করেছিল এর আগেই সেখানে প্রবেশ করবে। তখন যিশু তাদের উৎসাহ দিতেন তার মহিমান্বিত ডান বাহু উঁচু করে, আর তার বাহু থেকে এমন এক আলো বেরিয়ে আসত যা অ্যাডভেন্ট দলের ওপর দোলা দিত, আর তারা চিৎকার করে বলত, হাল্লেলুয়া। অন্যরা অবিবেচকভাবে তাদের পেছনের আলোকে অস্বীকার করল এবং বলল যে এত দূর পর্যন্ত তাদেরকে ঈশ্বরই নিয়ে আসেননি। তাদের পেছনের আলো নিভে গেল তাদের পদযুগলকে সম্পূর্ণ অন্ধকারে ফেলে রেখে, আর তারা হোঁচট খেল এবং চিহ্নটি ও যিশুকে আর দেখতে পেল না, এবং পথ থেকে পড়ে নিচের অন্ধকার ও দুষ্ট জগতে গিয়ে পড়ল। এলেন জি হোয়াইটের খ্রিস্টীয় অভিজ্ঞতা ও শিক্ষাসমূহ 57।
যখন খ্রিস্ট তার গৌরবময় বাহু উত্তোলন করেন, তিনি তার হাতকে তার জনগণকে নেতৃত্ব দেওয়ার কাজের প্রতীক হিসেবে ব্যবহার করেন। যখন আমরা দ্বিতীয় স্বর্গদূতের আগমনকে 11 আগস্ট 1840 অবতীর্ণ প্রথম স্বর্গদূতের সঙ্গে একত্র করি, আমরা দেখি উভয় স্বর্গদূতের হাতেই একটি বার্তা ছিল।
পৃথিবীতে যে কাজ চলছিল তাতে সমগ্র স্বর্গ যে আগ্রহ নিয়েছিল তা আমাকে দেখানো হয়েছিল। যিশু এক পরাক্রমশালী স্বর্গদূতকে অবতরণ করে পৃথিবীর অধিবাসীদের তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে সতর্ক করতে নিযুক্ত করলেন। স্বর্গে যিশুর উপস্থিতি থেকে যখন সেই স্বর্গদূত প্রস্থান করল, তখন তার আগে আগে এক অতিশয় উজ্জ্বল ও মহিমাময় আলো চলল। আমাকে বলা হয়েছিল যে তার দায়িত্ব ছিল তার মহিমা দিয়ে পৃথিবীকে আলোকিত করা এবং আসন্ন ঈশ্বরের ক্রোধ সম্পর্কে মানুষকে সতর্ক করা। আরেকজন মহাশক্তিশালী স্বর্গদূতকে পৃথিবীতে অবতরণ করার জন্য নিযুক্ত করা হল। যিশু তার হাতে একটি লিখিত দলিল রাখলেন এবং তিনি যখন পৃথিবীতে এলেন, তিনি উচ্চস্বরে বললেন, বাবিল পড়ে গেছে, পড়ে গেছে। তারপর আমি দেখলাম হতাশ ব্যক্তিরা আবার স্বর্গের দিকে চোখ তুলল, বিশ্বাস ও আশায় তাদের প্রভুর আবির্ভাবের প্রতীক্ষায় চেয়ে রইল। কিন্তু অনেকেই যেন ঘুমিয়ে আছে, এমন এক বিমূর অবস্থায় রইল। তবু তাদের মুখাবয়াবে আমি গভীর শোকের ছাপ দেখতে পেলাম। হতাশ ব্যক্তিরা শাস্ত্র থেকে বুঝল যে তারা বিলম্বের সময়ে আছে এবং তাদের দর্শনের পরিপূরণ পর্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। যে একই প্রমাণ 1843 প্রভুর জন্য অপেক্ষা করতে তাদের উদ্বুদ্ধ করেছিল, সেই একই প্রমাণই তাদের 1844 তাকে প্রত্যাশা করতে উদ্বুদ্ধ করল। তবুও আমি দেখলাম অধিকাংশের মধ্যে 1843 তাদের বিশ্বাসকে যে উদ্যম চিহ্নিত করেছিল তা আর ছিল না। তাদের হতাশা তাদের বিশ্বাসকে নিস্তেজ করে দিয়েছিল। আর্লি রাইটিংস 246-247।
উভয় ফেরেশতা তিন ফেরেশতার একটি সমষ্টির অন্তর্ভুক্ত, যারা একসাথে একটি প্রতীক গঠন করে, তাই তারা যে বার্তা প্রতিনিধিত্ব করে সেদিক থেকে পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যদিও প্রত্যেকেই নিজস্ব অনন্য বার্তা প্রতিনিধিত্ব করে। উভয় ফেরেশতার হাতে একটি লেখা রয়েছে যা একটি পরীক্ষা নির্দেশ করে। প্রথম ও দ্বিতীয় ফেরেশতা সমান্তরালভাবে চলবে তৃতীয় ফেরেশতার সঙ্গে।
ঈশ্বর প্রকাশিত বাক্য 14 বার্তাগুলিকে ভাববাণীর ধারায় তাদের স্থান দিয়েছেন এবং এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তি না হওয়া পর্যন্ত তাদের কাজ থেমে থাকার নয়। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তা এখনও এই সময়ের জন্য সত্য এবং এগুলি পরবর্তী যে বার্তা আসে তার সঙ্গে সমান্তরালে চলবে। তৃতীয় স্বর্গদূত উচ্চ কণ্ঠে তার সতর্ক বার্তা ঘোষণা করে। এই সবের পরে যোহন বললেন, আমি আরেক স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম যার মহা ক্ষমতা ছিল এবং তার মহিমায় পৃথিবী আলোকিত হয়ে উঠল। এই আলোক প্রভায় তিনটি বার্তার সমস্ত আলোক একত্রিত হয়েছে। দ্য 1888 ম্যাটেরিয়ালস 803-2।
সিস্টার হোয়াইট তৃতীয় স্বর্গদূতকে প্রকাশিত বাক্য 17 অধ্যায়ের স্বর্গদূত হিসেবে চিহ্নিত করেন এবং চিহ্নিত করেন যে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতেরা প্রকাশিত বাক্য 17 অধ্যায়ের তৃতীয় স্বর্গদূত যে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস উপস্থাপন করে তার সঙ্গে সমান্তরালে চলবে। অতএব তিনি 1840 11 আগস্ট প্রথম স্বর্গদূতের অবতরণকে 9-11 সঙ্গে সামঞ্জস্য স্থাপন করছেন এবং নির্ধারণ করছেন যে প্রকাশিত বাক্য 17 অধ্যায়ের স্বর্গদূতই তৃতীয় স্বর্গদূত। তৃতীয় স্বর্গদূত তিনটির মধ্যে শেষটি এবং প্রথমটির দ্বারা প্রতিকায়িত
এবং এই কারণেই সিস্টার হোয়াইট আমাদের জানান যে প্রথম স্বর্গদূতের উদ্দেশ্য প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের স্বর্গদূতের উদ্দেশ্যের সঙ্গে অভিন্ন ছিল, কারণ উভয় স্বর্গদূতেরই উদ্দেশ্য ছিল তার মহিমায় পৃথিবীকে আলোকিত করা।
সাত বজ্রধ্বনি প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসের মধ্যে থাকা ঘটনাবলীর একটি রূপরেখা নির্দেশ করে, যা তৃতীয় স্বর্গদূতের ইতিহাসে পুনরাবৃত্ত হবে। প্রেরণা নির্দেশ করেছে যে যখন আমরা এই ইতিহাসগুলোকে লাইন পর লাইন সমান্তরাল করি, তখন ১৮৪০ সালে প্রথম স্বর্গদূতের অবতরণ ৯ আগার-এ তার অবতরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এটি এমন একটি পরীক্ষার বার্তা চিহ্নিত করে যা দুই সাক্ষীর সঙ্গে গ্রহণ করতে হবে এবং প্রথম মাইল ফলকের সঙ্গে একটি হতাশার মিল ঘটায়।
সাতটি বজ্রধ্বনি সেই ভবিষ্যৎবাণী মূল সময়কালকে প্রতিনিধিত্ব করে, যা একটি হতাশা দিয়ে শুরু হয়ে আরও বড় হতাশায় শেষ হয়।
প্রথম স্বর্গদূতের অবতরণের ভাববাণীমূলক রেখা যখন দ্বিতীয় স্বর্গদূতের আগমনের সঙ্গে সামঞ্জস্য করা হয়, তখন তা সত্যের একটি কাঠামো সৃষ্টি করে। সত্যকে তিনটি ধাপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যেখানে প্রথম ও শেষ ধাপ একই, আর মাঝের ধাপটি বিদ্রোহকে উপস্থাপন করে। এই নকশার সঙ্গে প্রথম দুই স্বর্গদূতকে সামঞ্জস্য করলে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতকে নিয়ে এমন একটি কাঠামো গড়ে ওঠে, যা প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের তৃতীয় স্বর্গদূতকে চিত্রিত করে। আর প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের সেই তৃতীয় স্বর্গদূতটি প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের সমন্বয়।
প্রকাশিত বাক্য ১৮-র তৃতীয় স্বর্গদূত দুটি কণ্ঠস্বর নিয়ে গঠিত। প্রথম কণ্ঠস্বরের পূরণ ঘটেছিল ৯-১১-তে নিউ ইয়র্কের ভবনগুলো ধসে পড়ার সময়, এবং প্রকাশিত বাক্য ১৮-র চতুর্থ পদের দ্বিতীয় কণ্ঠস্বরটি হল রবিবারের আইন। ৯-১১ থেকে রবিবারের আইন পর্যন্ত সময়কালে প্রকাশিত বাক্য ১৮-র তৃতীয় স্বর্গদূত প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের সমন্বয়কে উপস্থাপন করে। এটি যেহেতু সত্য, ওই দুই স্বর্গদূতের ইতিহাসকে লাইন পর লাইন ধরে ব্যবহার করে প্রকাশিত বাক্য ১৮-র তৃতীয় স্বর্গদূতের ইতিহাস উপস্থাপন করা। এটি হল প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতকে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের সঙ্গে সারিবদ্ধ করা।
দুই স্বর্গদূত প্রথম হতাশায় এসে উপস্থিত হয় এবং উভয় স্বর্গদূত ভবিষ্যৎ বাণীগতভাবে সম্পর্কিত, এবং উভয়েরই একটি পরীক্ষার বার্তা রয়েছে যা স্বর্গদূতের হাতে রয়েছে। ধারায় পরবর্তী যে পথচিহ্নটি উপস্থাপিত হয়েছে তা হল হবাক্কুকের ফলকসমূহ, যা সরাসরি ঈশ্বরের হাতের সঙ্গে সম্পর্কিত। প্রথম স্বর্গদূতের ধারায় ১৮৪২ সালের মে মাসে ১৮৪৩ সালের চার্ট প্রস্তুত করা হয়, এবং দ্বিতীয় স্বর্গদূতের ধারায় কোনো চার্ট ছিল না। দ্বিতীয় স্বর্গদূতের আগমনে সেই চার্টের পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয় স্বর্গদূতের ধারায় হবাক্কুকের ফলকসমূহের পথচিহ্নটি হল ১৮৪৩ সালের চার্টের সংখ্যার এক ভুলের ওপর থেকে ঈশ্বরের হাত সরিয়ে নেওয়া।
প্রথম স্বর্গদূতের পথচিহ্নে থাকা একটি ভুল তার হাত ঢেকে দিয়েছিল, এবং দ্বিতীয় স্বর্গদূতের ধারায় সেই একই পথচিহ্নে তার হাত সরিয়ে নেওয়া হয়েছিল। সুতরাং প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের সমান্তরাল ধারাগুলিতে হাবাক্কুকের ফলকসমূহের পথচিহ্ন দুটি ধাপকে উপস্থাপন করে। প্রথম ধাপে তার হাত একটি ভুল ঢেকে দেয়, এবং হাবাক্কুকের ফলকসমূহের সেই পথচিহ্নের সময়কাল শেষে তিনি তার হাত সরিয়ে নেন। অপেক্ষাকাল দ্বিতীয় স্বর্গদূতের আগমনের সঙ্গে শুরু হয়েছিল, এবং তার হাত সরিয়ে নেওয়ার মাধ্যমে শুরু করে অপেক্ষাকাল ধাপে ধাপে সমাপ্ত হয়। হাবাক্কুকের ফলকসমূহের পথচিহ্ন এমন একটি সময়কালকে উপস্থাপন করে যা শুরুতে খ্রিস্টের হাত দ্বারা এবং শেষে তার হাত দ্বারা চিহ্নিত।
প্রথম হতাশার সময় দুটি হাত চিহ্নিত করা হয়, এবং উভয়েরই এমন একটি পরীক্ষাসূচক বার্তা আছে যা নিতে এবং খেতে হবে। এরপর ভবিষ্যৎবাণীমূলক সময়ের একটি পর্ব যা ভিত্তিগত সত্যসমূহের প্রতিনিধিত্ব করে, ঈশ্বরের হাতের আচ্ছাদনে শুরু হয়ে তার হাতের উন্মোচনে শেষ হয়। পরবর্তী মাইলফলক হল এক্সেটার ক্যাম্প মিটিং, যেখানে মধ্যরাতের আহ্বান খ্রিস্টের হাত অনুসরণ করে অতিপবিত্র স্থানে প্রবেশ করতে ইচ্ছুকদের আলাদা করে এবং শুদ্ধ করে।
যখন খ্রিস্ট অতিপবিত্র স্থানে প্রবেশ করলেন, তিনি স্বর্গের দিকে তার হাত উত্তোলন করে শপথ করলেন যে আর সময় থাকবে না। তিনি সদ্য সাত বজ্রকে মোহরবদ্ধ করেছিলেন, যা প্রথম দুই স্বর্গদূতের ইতিহাসকে উপস্থাপন করে এবং তৃতীয়র ইতিহাসে পুনরাবৃত্ত হয়। তিনি সাত বজ্রকে মোহরবদ্ধ করলেন, যেমন তিনি দানিয়েলের ১২ অধ্যায়ের ভবিষ্যৎবাণীগুলোকে মোহরবদ্ধ করেছিলেন। দানিয়েলের ১২ অধ্যায়ে তিনটি প্রতীকী সময়কালের প্রথমটিতে খ্রিস্ট উভয় হাত স্বর্গের দিকে তুলে ঘোষণা করেন
যে যখন ঈশ্বরের লোকদের ছত্রভঙ্গ শেষ হবে, তখন যারা মেন ওয়ান্ডার্ড অ্যাট হবে তারা শুদ্ধ করা হবে এবং উৎসর্গরূপে উত্তোলিত হবে। আমরা বর্তমানে যে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের কাঠামো বিবেচনা করছি তা প্রতীকীভাবে প্রতিটি ধাপে ঈশ্বরের হাতকে প্রকাশ করে।
যখন তিনি সত্যকে আচ্ছাদিত করেন তখন তা একটি হতাশা সৃষ্টি করে, আর যখন তিনি তার হাত সরিয়ে নেন তখন আলো উদ্ভাসিত হয়, এবং সেই আলোই হল মধ্যরাত্রির আহ্বানের বার্তার আলো। প্রথম হতাশা থেকে মহা হতাশা পর্যন্ত আলফা ও ওমেগার স্বাক্ষর বহন করে এবং তা সত্যের কাঠামোর মধ্যে স্থাপন করা হয়েছে। আরম্ভ শেষকে প্রতিনিধিত্ব করে, আর দুই হতাশার মাঝের পথচিহ্ন হবক্কুকের ফলকসমূহে মোহর লাগানো এবং মোহর খুলে দেওয়ার প্রভাবকে চিত্রিত করে, যা জিরমিয়ার প্রাচীন পথগুলোর মোহর খুলে দেওয়া এবং সেই ভিত্তিকে নির্দেশ করে যার ওপর রবিবারের আইন আসার আগেই মন্দিরটি নির্মিত হয়, যখন সমাপ্ত মন্দিরটি সকল পর্বতের ঊর্ধ্বে উত্তোলিত হয়। সত্যের বাক্যে মধ্যবর্তী পথচিহ্ন বিদ্রোহকে প্রতিনিধিত্ব করে, এবং গম ও আগাছার চূড়ান্ত পৃথকীকরণ দ্বারা নির্দেশিত ইতিহাসে মূর্খ কুমারীদের বিদ্রোহ প্রকাশ পায়।
হবকুকের ফলকসমূহের পথচিহ্ন দ্বারা প্রতিনিধিত্ব করা বিদ্রোহটি প্রগতিশীল রূপে উপস্থাপিত হয়েছে, কারণ তা একটিমাত্র পথচিহ্ন নয় বরং ঈশ্বরের হাত দ্বারা চিহ্নিত নির্দিষ্ট শুরু ও সমাপ্তি সম্পন্ন এক সময়কাল। প্রথম হতাশার সময়ে ঈশ্বরের হাত দুবার দেখা যায়, কারণ সেখানে দুই স্বর্গদূত আছেন যাদের প্রত্যেকের হাতেই একটি বার্তা আছে। পরবর্তী বিদ্রোহের পথচিহ্নে একটি সূচনাকারী হাত ও একটি সমাপ্তিকারী হাত আছে, তাই তার ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যের মধ্যেও দুটি হাত রয়েছে। মহা হতাশার তৃতীয় পথচিহ্নে দানিয়েলের ১২ অধ্যায় যেমন শীল মোহর করা হয়েছিল, তেমনভাবেই যেখানে সাতটি বজ্রধ্বনি শীল মোহর করা হয়েছে, সেই পাঠাংশে খ্রিস্টকে তার হাত তুলে স্বর্গের উদ্দেশ্যে শপথ করতে দেখা যায়। যে মুহূর্তে আমরা এখন যে প্রথম দুই স্বর্গদূতকে বিবেচনা করছি তাদের ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর সমাপ্তি সেই স্বর্গদূত চিহ্নিত করেন, ঠিক তখনই তিনি ভবিষ্যৎবাণীমূলক সময়ের প্রয়োগেরও ইতি টানেন এবং নিজেকে দানিয়েল পুস্তকের এক সমান্তরাল পাঠাংশে স্থাপন করেন, যেখানে তিনি এক হাত নয় বরং উভয় হাতই উত্তোলন করছেন।
দানিয়েল ১২তে এমন তিনটি ভাববাদী সময়কাল আছে যা শেষ দিনগুলোতে উন্মোচিত হয়, কারণ শেষ দিনগুলোতে ঈশ্বরের লোকদের ওপর এমনটাই ঘটে। দানিয়েলের শেষের সেই চূড়ান্ত দর্শনে প্রথমে যে বিষয়টি উল্লেখ করা হয় তা হল ঈশ্বরের অবশিষ্ট জনগণের প্রতিনিধিত্বকারী দানিয়েলের বিষয় ও দর্শন উভয়টিরই বোধ ছিল। দানিয়েল যে শেষ বিষয়টি লিপিবদ্ধ করেছেন তা হল যারা বুঝতে পারে বলে চিহ্নিত ঈশ্বরের জনগণের মধ্যে চূড়ান্ত পুনর্জাগরণ ও সংস্কার ঘটাতে যিহুদা গোত্রের সিংহ কীভাবে জ্ঞানের বৃদ্ধি ব্যবহার করেছিলেন। তিনি দানিয়েল ১২র তিনটি সময়কাল উন্মোচনের সঙ্গে সম্পর্কিতভাবে প্রকাশিত বাক্যর সাতটি বজ্রধ্বনি উন্মোচনের মাধ্যমে তার লোকদের সিলমোহর করা সম্পন্ন করেন।
যখন যিশু জানান যে ঈশ্বরের লোকদের শক্তিকে বিক্ষিপ্ত করার ৩.৫ ভবিষ্যৎবাণীমূলক দিনের শেষে সব বিস্ময় সমাপ্ত হবে, তখন তিনি ২০২৩ সালের জুলাই মাসকেই নির্দেশ করছেন, যখন প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে রাস্তায় মৃত্যুর ৩.৫ দিন শেষ হয়েছিল। এখন এই বিস্ময়গুলির সমাপ্তি রবিবারের আইনের আগেই হবে। তিনি একটি নয় বরং উভয় হাত উত্তোলন করে ২০২৩ সালের জুলাইকে চিহ্নিত করেছিলেন। এভাবে তিনি অপেক্ষার সময়ে সমাপ্তি চিহ্নিত করছিলেন, যেমন তিনি মিলারাইট ইতিহাসের ভুল থেকে তার হাত সরিয়ে নিয়েছিলেন। প্রথম হতাশা ঘটেছিল ১৮ জুলাই ২০২০, যা মিলারাইটদের প্রথম হতাশার প্রতিরূপ, এবং অপেক্ষার সময় শুরু হয়ে চলতে থাকে ২০২৩ সালের জুলাই মাসে তিনি তার অবশিষ্ট জনগণকে সমবেত করতে দ্বিতীয়বার তার হাত বাড়ানো পর্যন্ত।
প্রথম হতাশাটি প্রতিকায়িত হয়েছে ঈশ্বরের হাত একটি ভুল ঢেকে রাখছে, যে ভুলটি মিলারাইটদের ক্ষেত্রে ছিল ২২ অক্টোবর ১৮৪০-এ ছারন থাশালকে নির্ধারণ করা। সেই হতাশাটি ১২ নম্বর অধ্যায়ের ১২ নম্বর পদে প্রতিকায়িত হয়েছে। প্রথম হতাশাটি তার হাত সেই ভুল ঢেকে রাখার মাধ্যমে প্রতিকায়িত হয়েছে, এবং এটি প্রতিরূপায়িত হয়েছিল সেই মিলারাইটদের মাধ্যমে যারা প্রথম হতাশায় পৌঁছেছিল। ১২ নম্বর পদে ব্যবহৃত শব্দটি হল কামেথ, ধন্য সে যে অপেক্ষা করে, এবং যে ৩৩ ৩৫-এ কামেথ, ধন্য সে যে ১৯ এপ্রিল ১৮৩৪-এর কলাপ হাও কলাপ। ক
কমেথ হিসেবে অনুদিত শব্দটির অর্থ হল স্পর্শ করা। 1836 সাল যখন 1834 সালকে স্পর্শ করল, তখনই মিলারাইটরা তাদের প্রথম হতাশা অভিজ্ঞতা করেছিল। দানিয়েলের 12 নম্বর অধ্যায়ের 12 নম্বর পদটি যেমন 19 এপ্রিল 1834-এর প্রথম হতাশাকে চিহ্নিত করে, তেমনি আরও সরাসরি 18 জুলাই বৃষ্টি বিরিবুষব 10-এ জুঙ্কিও চিহ্নিত করে।
শেষকালের সময়ে যখন জ্ঞান বৃদ্ধি পায় এবং গম ও বিষধানার চূড়ান্ত পৃথকীকরণ সম্পন্ন হয় এবং এর মাধ্যমে যে ভবিষ্যৎবাণীমূলক আলো উন্মোচিত হয় যা 1,44,000-কে মোহর দেয়, তার উন্মোচন চিহ্নিত হয়, তখন যে তিনটি সময়কাল উন্মোচিত হয় তাদের মধ্যে প্রথম ও শেষ ভবিষ্যৎবাণীমূলক সময়কাল একই ভবিষ্যৎবাণীমূলক সময়কাল।
7 নম্বর পদের প্রথম সময়কালটি হল 22 জুন পাসি সালের জুলাই মাসে প্রকাশিত বাক্য 11-এর 3.5 দিনের বিচ্ছুরণের সমাপ্তি, এবং 12 নম্বর পদের সময়কালটি হল সেই একই বিচ্ছুরণের সূচনা, 18 জুলাই 22 জুন পাসি। আলফা ও ওমেগা দানিয়েল 12-এ 7 বজ্রধ্বনির ইতিহাসকে এমন ইতিহাস হিসেবে চিহ্নিত করেছিলেন যা 18 জুলাই 22 জুন পাসি হতাশা থেকে শুরু হয়ে প্রতীকী 3.5 দিন পরে 22 জুন পাসিজ হারে কি ককিকোষেন 9 হনে না। যখন আলফা ও ওমেগা চূড়ান্ত বিলম্বের সময়ের শুরু ও শেষ চিহ্নিত করলেন, তখন তিনি এক হাত নয় উভয় হাত স্বর্গের দিকে তুললেন এবং যিনি যুগে যুগে জীবিত তার নামে শপথ করলেন।
ঈশ্বরের পুত্র, যিনি মনুষ্যপুত্র, পিতার সঙ্গে শপথ করছেন ঠিক সেই স্থানে যেখানে ঈশ্বরের চুক্তিবদ্ধ জাতির কাহিনীর চূড়ান্ত পর্বের সূচনা হয়েছিল, যখন খ্রিস্ট প্রথমে আব্রামকে এক প্রতিশ্রুতি দিয়ে ডাকলেন এবং পরে সেই প্রতিশ্রুতিকে শপথ করে নিশ্চিত করলেন, তোমার জুতো খুলে ফেল, তুমি পবিত্র ভূমিতে আছো।
তিনটি ভাববাদী সময় পর্বের মধ্যম অক্ষরটি আব্রাম ও পলের 330 বছরের চুক্তি সময়ের ভবিষ্যৎবাণীর একেবারে ওমেগা পরিপূর্তি ছাড়া আর কিছু নয়, যা 11 পদে 1290 বছরের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। মিলারাইট বোঝাপড়া অনুযায়ী সেই পদটি পোপতন্ত্রের জন্য প্রস্তুতির 30 বছরের একটি সময়কাল চিহ্নিত করে, তারপর আসে 1260 বছরের পোপতান্ত্রিক নির্যাতন। আব্রামের 330 বছর একটি নির্দিষ্ট জাতিতে দাসত্ব ও মুক্তিকে নির্দেশ করে এবং প্রথম 30 বছর নির্দেশ করে প্রভুর আব্রামের সঙ্গে চুক্তিতে প্রবেশ করা। যাজকদের প্রস্তুতির 30 বছর শেষের সময়ে 1949 সালে শুরু হয়েছিল এবং সেই 30 বছর রবিবারের আইনে শেষ হবে, যখন পদটি বলে যে উজারতার ঘৃণ্যতা স্থাপিত হবে এবং সেটি তারপর প্রকাশিত বাক্যের 3 অধ্যায়ে যোহনের 42 প্রতীকী মাসের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে 1260 প্রতীকী বছর ধরে ঈশ্বরের লোকদের নির্যাতন করবে।
1,44,000-এর সংস্কার আন্দোলন 1979 সালে শুরু হয়েছিল, যখন প্রভু রবিবারের আইন দিয়ে যার সূচনা হয় সেই মধ্যরাতের সংকটের সময় সেবা করার জন্য এক যাজকবর্গ প্রস্তুত করার কাজ আরম্ভ করেছিলেন। আলফা এবং ওমেগা হিদ্দেকেল নদীর জলের ওপর দাঁড়িয়ে স্বর্গের দিকে তার উভয় হাত তুললেন এবং শপথ করে বললেন যে 18 জুলাই 2020 হতে জুলাই 2023 পর্যন্ত বিচ্ছুরণ পূর্ণ হলে খ্রিস্টের তার দৈবত্বকে মানবত্বের সঙ্গে সংযুক্ত করার কার্যের সঙ্গে সম্পর্কিত বিস্ময়সমূহ সমাপ্ত হবে।
এটি অধ্যায় 10-এর একই ঘোষণা 7 বজ্রধ্বনির ধারাবাহিকতায়, কারণ তিনি সেখানে শুধু সময়ের ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগের সমাপ্তি ঘটাননি, তিনি আরও চিহ্নিত করেছিলেন যে 7ম তুরীর ধ্বনি হওয়ার দিনগুলোতে ঈশ্বরের রহস্য সমাপ্ত হবে। দানিয়েলের 12 অধ্যায়ের সমান্তরাল অংশটি চিহ্নিত করে যে 2023 সালের জুলাই মাসে বিক্ষিপ্ততা শেষ হলে ঈশ্বরের লোকদের সিলমোহর দেওয়ার সমাপনী কাজ সম্পন্ন হবে। এটি 7ম তুরীর ধ্বনি দ্বারা প্রতিকায়িত, যা উভয় সমান্তরাল অংশেই খ্রিস্টের হাত উত্তোলন ও শপথ করার ঘটনার সঙ্গে সমকালীন।
দানিয়েল 12 অধ্যায়ের ত্রিবিধ বার্তার প্রথম ও শেষ ভবিষ্যৎবাণীমূলক সময়কাল আলফা ও ওমেগার স্বাক্ষর বহন করে। 7ম পদের প্রথম সময়কাল সেই একই সময়কালের সমাপ্তি চিহ্নিত করে, যার সূচনাকে 12 পদ চিহ্নিত করে। 7ম ও 12 পদের মাঝখানে 1989 সালের সময়ের শেষ থেকে অনুগ্রহকালের সমাপ্তি পর্যন্তের ইতিহাস উপস্থাপিত হয়েছে। 7ম পদের আলফা সময়কাল ও 12 পদের ওমেগা ইতিহাসের মাঝখানে রবিবার আইন থেকে মিখায়েলের উঠে দাঁড়ানো পর্যন্ত মানবজাতির চূড়ান্ত বিদ্রোহ উপস্থাপিত হয়েছে, এবং তা উপস্থাপিত হয়েছে ঠিক সেই অধ্যায়েই যেখানে মিখায়েল উঠে দাঁড়ান।
মধ্যপর্বের বিদ্রোহ মূলত বিদ্রোহের বাহ্যিক ইতিহাস,
কিন্তু প্রথম ৩০ বছর হল সেই পুরোহিতদের প্রস্তুতির অভ্যন্তরীণ ইতিহাস, যারা পরবর্তী ১২৬০ সময় পর্বে প্রতিনিধিত্বকৃত বাহ্যিক শক্তির সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘাতে লিপ্ত হন।
মধ্য সময়কালটি হিব্রু বর্ণমালার ত্রয়োদশ অক্ষরের বিদ্রোহকে উপস্থাপন করে এবং এটি অভ্যন্তরীণ দিকের সঙ্গে যুক্ত হয়ে পরীক্ষাকাল চলতে থাকা অবস্থায় পৃথিবী গ্রহে মহাবিরোধের চূড়ান্ত যুদ্ধকে চিত্রিত করে। এর বাহ্যিক ও অভ্যন্তরীণ দিকের এই সমন্বয়ই দানিয়েলের শেষ দর্শনের বার্তাও বটে, যা হিদ্দেকেল নদী এবং তিনটি অধ্যায় দ্বারা উপস্থাপিত হয়েছে, যেগুলো আলফা ও ওমেগার স্বাক্ষরও বহন করে এবং সত্যের কাঠামোর উপর নির্মিত। প্রথম ও শেষ অধ্যায়ে ঈশ্বরের জনগণের সিল করা নিয়ে আলোচনা করা হয়েছে, যাদের চিরকাল জলজলে নক্ষত্র হিসেবে চিত্রিত করা হয়েছে। বিদ্রোহের মধ্য অধ্যায়টি ১১ নম্বর পদে ২৩৯ বছরের সঙ্গে যে ইতিহাস উপস্থাপিত হয়েছে সেই একই ইতিহাসকে চিহ্নিত করে, যা ওই একই কাঠামোর মধ্যবর্তী পদ।
খ্রিস্ট যখন ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর মধ্যে তার হাত প্রয়োগ করেন, তা বহু সত্যের প্রতিনিধিত্ব করে, তবে তা সেই পথটিও নির্দেশ করে যে পথে তিনি তার জনগণকে নেতৃত্ব দিচ্ছেন। জুলাই ২০২৩-এ যীশুখ্রিস্টের প্রকাশের মোহর খোলা শুরু হয়। সেই মোহর খোলার মধ্যে ৭টি বজ্রধ্বনির মোহর খোলা এবং ১২ অধ্যায়ে উপস্থাপিত দানিয়েলের বার্তাও অন্তর্ভুক্ত। এই উন্মোচনটি সংঘটিত হয় ৪০তম পদের লুকানো ইতিহাসের ভেতরে, যা ১৯৮৯ স্থলে শুরু হয়ে রবিবারের আইনে গিয়ে সমাপ্ত হয়। সেই ইতিহাসে ঈশ্বরের লোকেরা মোহর প্রাপ্ত হবে এবং সেই মোহর প্রদান করা হবে পবিত্র আত্মার বর্ষণের মাধ্যমে। পবিত্র আত্মার চূড়ান্ত বর্ষণটি প্রকাশিত বাক্যের অষ্টম অধ্যায়ে চিহ্নিত হয়েছে, যেখানে এটিকে সপ্তম এবং সুতরাং চূড়ান্ত মোহর হিসেবে উপস্থাপন করা হয়েছে। যিহূদা গোত্রের সিংহ পঞ্চম অধ্যায়ে ৭টি মোহরে সিল করা পুস্তকটি খুলতে জয় লাভ করেন।
ষষ্ঠ শিলটি ষষ্ঠ অধ্যায়ের শেষে এই প্রশ্নটি উত্থাপন করেছিল, যে সময়ে পাপের জন্য আর মধ্যস্থতা থাকবে না, সেই সময়ে কে দাঁড়িয়ে থাকতে পারবে?
কারণ তার ক্রোধের মহাদিন এসে গেছে, এবং কে দাঁড়াতে পারবে? প্রকাশিত বাক্য ৬-৭।
পরবর্তী অধ্যায় বা আপনি চাইলে পরবর্তী পদ, রবিবারের আইন সংকটের সময় ঈশ্বরের রাজ্যে সমবেত হওয়া ১৪৪,০০০ এবং এক মহান জনসমষ্টির উপর মোহর লাগানোর বিষয়টি উপস্থাপন করে। ১৪৪,০০০ই ষষ্ঠ মোহরের প্রশ্নের উত্তর। সপ্তম অধ্যায়ে তাদের উপস্থাপনের পর অষ্টম অধ্যায়ে সপ্তম ও চূড়ান্ত মোহরটি খোলা হয়।
আর তিনি যখন সপ্তম শিলটি খুললেন, তখন স্বর্গে প্রায় অর্ধঘণ্টার মতো নীরবতা ছিল, আর আমি ঈশ্বরের সম্মুখে দাঁড়ানো ৭ জন স্বর্গদূতকে দেখলাম। তাদের হাতে ৭টি তুড়ি দেওয়া হল, আর আরেকজন স্বর্গদূত সোনার ধূপদান হাতে নিয়ে বেদির কাছে এসে দাঁড়াল। তাকে অনেক ধূপ দেওয়া হল, যাতে সে সিংহাসনের সামনে যে সোনার বেদি আছে তার উপর সমস্ত পবিত্র লোকদের প্রার্থনার সঙ্গে তা নিবেদন করে, আর ধূপের ধোঁয়া যা পবিত্র লোকদের প্রার্থনার সঙ্গে ছিল দূতের হাত থেকে ঈশ্বরের সামনে উঠে গেল।
আর সেই স্বর্গদূত ধূপদানটি নীল, তাতে বেদির আগুন ভরে তা পৃথিবীতে নিক্ষেপ করল, আর সেখানে শব্দসমূহ, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক ও একটি ভূমিকম্প ঘটল। প্রকাশিত বাক্য ৮:৫।
ঈশাইয়ার ষষ্ঠ অধ্যায়ে যে অঙ্গার রূপে অগ্নিকে উপস্থাপন করা হয়েছে, যাকে সিস্টার হোয়াইট শুদ্ধিকরণের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন, তা বেদি থেকে নিয়ে পৃথিবীতে নিক্ষেপ করা হয়। পেন্টেকস্টে স্বর্গ থেকে আসা অগ্নিকে অগ্নির যিহোভা হিসেবে উপস্থাপিত করা হয়েছিল। অগ্নিই হল যা চুক্তির দূত লেবির পুত্রদের শুদ্ধ করতে ব্যবহার করেন।
যার হাতেই কুলা আছে এবং তিনি তার মাড়াইয়ের আঙিনা সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন আর তার গম গোলাঘরে সঞ্চয় করবেন। মথি ৩:১২। এটি ছিল শোধনের সময়গুলোর একটি। সত্যের বাক্যের দ্বারা তুষ গম থেকে পৃথক করা হচ্ছিল, কারণ তিরস্কার গ্রহণ করার জন্য তারা অতিমাত্রায় নিরর্থক অহংকারী ও আত্মধার্মিক ছিল, নম্রতার জীবন গ্রহণ করার জন্য অতিমাত্রায় জগৎপ্রেমী ছিল, তাই অনেকেই যিশুর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখনও অনেকে একই কাজ করছে, আজ মানুষের প্রাণ পরীক্ষা করা হচ্ছে, যেমন কফরনহুমের সমাজগৃহে সেই শিষ্যদের পরীক্ষা করা হয়েছিল। যখন সত্য হৃদয়ের কাছে পৌঁছে দেওয়া হয়, তখন তারা দেখে যে তাদের জীবন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা নিজেদের মধ্যে এক সম্পূর্ণ পরিবর্তনের প্রয়োজন দেখতে পায়, কিন্তু তারা সেই আত্ম অস্বীকারমূলক কাজ গ্রহণ করতে ইচ্ছুক নয়। অতএব যখন তাদের পাপ প্রকাশিত হয়, তখন তারা ক্রুদ্ধ হয়, তারা বিরক্ত হয়ে সরে যায়, যেমন শিষ্যরা যীশুকে ছেড়ে চলে গিয়েছিল। এই বলে গুঞ্জন করতে করতে, এই কথা কঠিন, কে তা শুনতে পারে? দ্য ডিজায়ার অফ এজেস 392।
এলিয়াহের বলির ওপর আগুন নেমে এসেছিল, যেমন স্বর্গদূতের কাছে গিদিয়নের বলির ওপরও নেমে এসেছিল। শুদ্ধিকরণের আগুন হল ঈশ্বরের বাক্য, কারণ পবিত্র হওয়া মানে তার বাক্য দ্বারা পবিত্রীকৃত হওয়া। সপ্তম মোহর খোলা হলে যে আগুন পৃথিবীতে নিক্ষিপ্ত হয়, তা সেই ভবিষ্যৎবাণী মূল বার্তার শক্তি সঞ্চারকে চিহ্নিত করে, যার মোহর অন্তিম দিনে সপ্তম তুরির ধ্বনির সময় খোলা হয়। তখন সাতটি বজ্রধ্বনির মাধ্যমে সূচিত ঘটনাবলীর চূড়ান্ত ও পরিপূর্ণ বাস্তবায়ন ঘটে, এবং দানিয়েল ১২ অধ্যায়ে উল্লেখিত তিনটি ভবিষ্যৎবাণীমূলক কালপর্ব দ্বারা তা নিশ্চিত হয়, যেগুলো অন্তিম দিন পর্যন্ত মোহরযুক্ত ছিল।
মানবের পরীক্ষাকাল সমাপ্ত হওয়ার ঠিক আগে যে যীশুখ্রিস্টের প্রকাশ উন্মোচিত হয়, এতে অন্তর্ভুক্ত রয়েছে সাতটি বজ্রধ্বনির উন্মোচন, সপ্তম মোহরের অপসারণ, দানিয়েলের ১২ অধ্যায়ের উন্মোচন এবং দানিয়েল ১১ অধ্যায়ের ৪০ নম্বর পদের গুপ্ত ইতিহাসের উন্মোচন। সেই ইতিহাসই যেখানে স্বর্গদূত সুতি বস্ত্র পরিহিত সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন, এই আশ্চর্য বিষয়গুলোর পরিষ্কমত কান হবে?
লিনেন পোশাক পরিহিত পুরুষ উত্তরে বললেন, আপনি যখন ২০২৩ সালের জুলাই মাসে প্রতীক্ষাকালের সমাপ্তিতে পৌঁছাবেন, তখন আপনি ১,৪৪,০০০ সিলমোহরকরণের ইতিহাসে পৌঁছে যাবেন।
তিনি আরও বলেছিলেন, প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ের প্রতীকী ৩.৫ দিনের শেষে দানিয়েলের পুস্তক থেকে একটি ভবিষ্যৎবাণীমূলক বার্তার মোহর খোলা হবে, যেমন ১৭৯৮ সালের শেষ সময় দ্বারা তা প্রতীকায়িত ছিল। প্রতীকী ৩.৫ দিনের শেষে যে সত্যটি তখন মোহর খোলা হবে, তা দানিয়েলের পুস্তকের ঠিক সেই ৯টি পদেই পাওয়া যাবে, যা দানিয়েলের পুস্তকের মোহরবদ্ধকরণ ও মোহর খোলাকে চিহ্নিত করে এবং সংজ্ঞায়িত করে।
আমরা পরবর্তী নিবন্ধে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাব।
যখন খ্রিস্ট এই পৃথিবীতে এলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যসমূহ এবং শাস্ত্রের মানবীয় ব্যাখ্যা মানুষদের কাছ থেকে যীশুতে যে সত্য আছে তা আড়াল করেছিল। সত্যটি বহু ঐতিহ্যের স্তূপের নিচে চাপা পড়েছিল। পবিত্র গ্রন্থসমূহের আধ্যাত্মিক তাৎপর্য হারিয়ে গিয়েছিল, কারণ তাদের অবিশ্বাসে মানুষ স্বর্গীয় ধনভাণ্ডারের দরজা তালাবদ্ধ করেছিল। অন্ধকার পৃথিবীকে ঢেকে ফেলেছিল, আর ঘন অন্ধকারে ছিল মানুষ। সত্য স্বর্গ থেকে পৃথিবীর দিকে তাকাল, কিন্তু কোথাও প্রকাশ পেল না ঐশ্বরিক ছাপ। মৃত্যুর সবাচ্ছাদনের মতো এক বিষণ্ণতা পৃথিবীকে ঢেকে ফেলেছিল। কিন্তু যিহূদা গোত্রের সিংহ জয়ী হলেন। তিনি সেই শিলমোহর খুললেন যা ঈশ্বরীয় শিক্ষার গ্রন্থটিকে বন্ধ করে রেখেছিল। বিশ্বকে নির্মল অবিমিশ্র সত্যের দর্শনের অনুমতি দেওয়া হল। অন্ধকারকে পিছু হটাতে এবং ভ্রান্তিকে প্রতিহত করতে সত্য নিজেই অবতীর্ণ হল। স্বর্গ থেকে একজন শিক্ষক পাঠানো হল সেই আলো নিয়ে, যা পৃথিবীতে আগত প্রত্যেক মানুষকে আলোকিত করে। এমন পুরুষ ও নারী ছিলেন যারা জ্ঞান অর্থাৎ ভবিষ্যৎবাণীর নিশ্চিত বাণী উৎসুকভাবে অনুসন্ধান করছিলেন, আর যখন তা এল, তা অন্ধকার স্থানে দীপ্তিমান আলোর মতো ছিল। স্পালডিং ম্যাগন ৪৮। শাস্ত্রবিদ ও ফারিসিরা দাবি করত যে তারা শাস্ত্রের ব্যাখ্যা দেয়, কিন্তু তারা সেগুলো ব্যাখ্যা করত নিজেদের ধারণা ও প্রথার সাথে সঙ্গতি রেখে। তাদের রীতিনীতি ও নীতিনিয়ম ক্রমে ক্রমে আরও কড়াকড়ি হয়ে উঠল। আত্মিক অর্থে পবিত্র বাণী জনগণের কাছে এক সিল করা বইয়ের মতো হয়ে গেল, যা তাদের বোধগম্যের জন্য বন্ধ ছিল। সায়েন্স অফ দ্য টাইমস মে ১৭, ১৯০৫।